আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে গতকালকে আমরা সৃষ্টির মধ্যে দিয়ে ঈশ্বরকে জানা দ্বিতীয় পাঠটি শেষ করেছি। আজকে আমরা সৃষ্টির মধ্যে দিয়ে ঈশ্বরকে জানা তৃতীয় পাঠ আমরা শেষ করব। তো পাঠ শুরু করার আগে আমরা প্রার্থনা করব ঈশ্বরের কাছে, যেন ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করেন, সাহায্য করেন, এই পাঠ দিয়ে যেন আমরা পাঠের মধ্যে দিয়ে যেন আমরা ঈশ্বরকে আরো ভালোভাবে জানতে পারি। আমি অনুরোধ করব আমাদের আনসারিদাকে, তিনি প্রার্থনা করবেন এবং এই প্রার্থনার মধ্যে দিয়ে আমরা আমাদের পাঠ শুরু করব।
আমাদের স্বর্গস্থ পিতা, আমরা তোমার ধন্যবাদ, তোমার গৌরব প্রশংসা করি তো, কেননা তুমি আমাদেরকে সুযোগ দিয়েছো তোমার বাক্য নিয়ে আলোচনা করার জন্য। এখন আমরা যে কিছুক্ষণ থাকবো তোমার বাক্য নিয়ে আলোচনা করব, আমাদেরকে তুমি সাহায্য করো যেন আমরা তোমার বাক্য বুঝতে পারি এবং বুঝার মাধ্যমে আমাদের জীবন আমরা পরিচালনা করতে পারি প্রভু। এমনিভাবে এই বাক্য যারা শুনবে তাদেরকে তুমি আশীর্বাদ করো যেন তারাও সুন্দরভাবে তোমার বাক্য নিগুঢ়ত্ব বুঝতে পারে এবং সেভাবে তাদের জীবন যাপন করতে পারে প্রভু। আমরা কিছুক্ষণ এখানে থাকবো, এই মুহূর্তে তোমার কাছে রাখি প্রভু, তুমি তাদের আমাদেরকে আশীর্বাদ করো, আমাদের সঙ্গে থাকো, সঙ্গে চলো, যিশু নামে চাই।
গতকালকে আমরা আলোচনা করেছিলাম যে ঈশ্বরকে জানা বা পাঠের উদ্দেশ্য, গতকালকে আমরা যেটা শিখেছিলাম সেটা ছিল পৃথিবীর চেহারা, পৃথিবীর চেহারা কেমন হবে তা আবিষ্কার করা। এবং সেখানে যদি আমরা একটু পিছনের দিকে তাকাই সেখানে আমরা দেখতে পাব যে ঈশ্বর দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম দিন পর্যন্ত ঈশ্বর কি সৃষ্টি করেছিলেন এবং পৃথিবীর সব সৃষ্টির মধ্যে ঈশ্বর মানে ধারাবাহিকভাবে সুশৃঙ্খলভাবে সমস্ত গ্রহ নক্ষত্র উপগ্রহ এবং গাছপালা চন্দ্র সূর্য দিন রাত সমস্ত কিছু কিভাবে তিনি সৃষ্টি করেছেন এবং সবকিছুর মধ্যে একটা সামঞ্জস্য তিনি রেখেছেন এবং কারো মধ্যে কোন সংঘর্ষ হচ্ছে না সেটা আমরা দেখেছি। আজকে আমাদের যে তৃতীয় পাঠ, সেই তৃতীয় পাঠের মধ্যে আমরা দেখব যে ঈশ্বর কেন মানুষ সৃষ্টি করেছেন, এইটা একটা বড় প্রশ্ন আজকে। শুধু এইটা আমাদের জন্য না, কিন্তু পৃথিবীর প্রত্যেকটা মানুষের চিন্তা করা উচিত যে ঈশ্বর কেন মানুষ সৃষ্টি করলেন। এইটা একটা খুব ট্যাঞ্জিবল প্রশ্ন, ট্যাঞ্জিবল কোয়েশ্চেন। আর এই প্রশ্ন যে ঈশ্বর কেন মানুষ সৃষ্টি করলেন, প্রথম ও দুই অধ্যায়ের মধ্যে বর্ণিত আছে এই বিষয়টা। সো আমরা গতকালকে যেমন আমরা আদি পুস্তক এক অধ্যায় আমরা ছয় থেকে ২৫ পদ পর্যন্ত পাঠ করেছিলাম, আজকে এক অধ্যায় ২৬ থেকে ৩১ পদ পর্যন্ত আমরা পড়ব। এবং এই ২৬ থেকে ৩১ পদের মধ্যে আমরা আরো কিছু দেখব যে ঈশ্বর কিভাবে মনুষ্য সৃষ্টি করলেন এবং তিনি সবকিছু কিভাবে আশীর্বাদ করলেন এবং সবকিছু ঈশ্বরের বিধিবিধান মতে পরিচালিত হচ্ছে। সো এই যে মানুষ সৃষ্টি বা ঈশ্বর মানুষকে সৃষ্টি করছেন, কেন করেছেন, এই প্রশ্ন সম্মুখে রেখেই আমরা আমাদের বাইবেল পাঠ আজকে করব। সো আমরা এখন বাইবেল পাঠ করব আদি পুস্তক এক অধ্যায় ২৬ থেকে ৩১ পদ পর্যন্ত। কেমন যদি এই সময় অশ্রু দিদি আপনি যদি আদি পুস্তক এক অধ্যায় ২৬ থেকে ৩১ পদ পর্যন্ত পাঠ করেন তাহলে আমরা মনুষ্য সৃষ্টির বিষয় আমরা জানতে পারব।
আচ্ছা আসুন আমরা পাঠ করি আদি পুস্তক এক অধ্যায় ২৬ থেকে ৩১ পদ। পরেশ্বর কহিলেন, আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্য মনুষ্য নির্মাণ করি, আর তাহারা সমুদ্রের মৎস্যদের উপরে, আকাশের প্রকৃতির উপরে, পশুগণের উপরে, সমস্ত পৃথিবীর উপরে ও ভূমিতে গমনশীল যাবতীয় সরীসৃপের উপরে কর্তৃত্ব করুক। পরে ঈশ্বর আপনার প্রতিমূর্তিতে মনুষ্যকে সৃষ্টি করিলেন, ঈশ্বরের প্রতিমূর্তিতেই তাহাকে সৃষ্টি করিলেন। পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদিগকে সৃষ্টি করিলেন। পরে ঈশ্বর তাহাদিগকে আশীর্বাদ করিলেন। ঈশ্বর কহিলেন, তোমরা প্রজাবন্ত ও বহু বংশ হও এবং পৃথিবীর পরিপূর্ণ ও বশীভূত করো, আর সমুদ্রের মৎস্যগণের উপরে, আকাশের পক্ষীগণের উপরে এবং ভূমিতে গমনশীল যাবতীয় জীবজন্তুর উপরে কর্তৃত্ব করো। ঈশ্বর আরো কহিলেন, দেখো, আমি সমস্ত ভূতলে স্থিত যাবতীয় বিদ্যুৎপাদক ঔষধি ও যাবতীয় সজীব ফলদায়ী বৃক্ষ তোমাদেরকে দিলাম, তাহা তোমাদের খাদ্য হইবে, আর ভূচর যাবতীয় পশু ও আকাশের যাবতীয় পক্ষী ও ভূমিতে গমনশীল যাবতীয় কীট, এই সকল প্রাণীর আহারার্থ হরিত ঔষধি সকল দিলাম, তাহাতে সেই রূপ হইল। পরে ঈশ্বর আপনার নির্মিত বস্তু সকলের প্রতি দৃষ্টি করিলেন, আর দেখো, সে সকলই অতি উত্তম। আর সন্ধ্যা ও প্রাতকাল হইলে স্রষ্ট দিবস হইল।
আমরা আদিপুস্তক এক অধ্যায় ২৬ থেকে ৩১ পদ পড়েছি এবং এই পাঠের মধ্যে আরও একটা অংশ বাকি আছে, সেটাও আমাদের পড়তে হবে। এই পাঠের মধ্যে সংযুক্ত রয়েছে আদিপুস্তক ২ অধ্যায় ১ থেকে ৩ পদ। আমি অনুরোধ করব ডেভিড আনসারি, আপনি এই পাঠটা, এই অংশটুকু আপনি পাঠ করবেন, ২ অধ্যায় ১ থেকে ৩ পদ।
আদিপুস্তক ২ অধ্যায় ১ থেকে ৩। এইরূপে আকাশমন্ডল ও পৃথিবী এবং তদুভয়স্থ সমস্ত বস্তুভুজ্য সমাপ্ত হইল। পরে ঈশ্বর সপ্তম দিনে আপনার কৃতকার্য হইতে নিবৃত্ত হইলেন। সেই সপ্তম দিনে আপনার কৃতকার্য সমস্ত কার্য হইতে নিবৃত্ত হইলেন। সেই সপ্তম দিনে আপনার কৃতকার্য সমস্ত কার্য হইতে বিশ্রাম করিলেন। আর ঈশ্বর সেই সপ্তম দিনকে আশীর্বাদ করিয়া পবিত্র করিলেন, কেননা সেই দিনে ঈশ্বর আপনার সৃষ্ট ও কৃত সমস্ত কার্য হইতে বিশ্রাম করিলেন।
ধন্যবাদ। আমরা দুটো অংশ আমরা পাঠ করলাম পরপর। এই দুটো অংশের মধ্যে আমরা দেখতে পাই যে ঈশ্বর কেন মানুষ সৃষ্টি করলেন, কেমন আমরা কি কোন উত্তর পেয়েছি ঈশ্বর কেন মানুষ সৃষ্টি করলেন এখানের মধ্যে?
ঈশ্বরের প্রতিমূর্তি সৃষ্টি করলেন,
হ্যাঁ, ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্টি করলেন, কিন্তু সৃষ্টির উদ্দেশ্য, ঈশ্বর মনুষ্য সৃষ্টির উদ্দেশ্য কি ছিল, মানে যেটা আমাদের আজকে মূল প্রশ্ন, যে ঈশ্বর কেন মানুষ সৃষ্টি করলেন? আরো কিছু উত্তর, অন্যরকম কিছু উত্তর আছে পরে বাইবেলের অন্যান্য জায়গায়, কিন্তু এইখানের মধ্যে কতগুলি উত্তর দেওয়া আছে এখানে, যে ঈশ্বর এই 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 কারণের জন্য, অনেকগুলো কারণ আছে, এই কারণের জন্য ঈশ্বর মনুষ্যকে সৃষ্টি করলেন।
মনুষ্য সৃষ্টি করলেন, একটা প্রশ্ন এখানে আছে যে যেসব অন্যান্য জীব জন্তু এবং পশু পক্ষী সৃষ্টি করেছেন তার উপরে কর্তৃত্ব করার জন্য মনুষ্য সৃষ্টি করেছেন।
হ্যাঁ, যেটা প্রথমেই আমরা একেবারে প্রথমেই আমরা দেখতে পাই যে ঈশ্বর তার সৃষ্টির উপরে কর্তৃত্ব করার জন্য, সর্বসাকুল্যে আমরা বলতে পারি সৃষ্টির উপরে, মানে সমুদ্রের মৎস্য, সমুদ্র প্রাণী, তারপরে উপরে ভূচরে ভূচরে চরাচর করে এরকম প্রাণী, কেমন, যেমন পশু পাখি, কেমন সমস্ত, তারপরে তিনি বলছেন সমস্ত পৃথিবীর উপরে ভূমিতে গমনশীল যাবতীয় সরীসৃপ উপরে কর্তৃত্ব করুক, পরে ঈশ্বর আপনার প্রতিমূর্তিকে মনুষ্য সৃষ্টি করলেন, ঈশ্বরের প্রতিমূর্তিতেই তাহাকে সৃষ্টি করলেন, স্ত্রী পুরুষ করিয়া সৃষ্টি করলেন, কেমন, এবং তাহাদিগকে আশীর্বাদ করলেন, কিভাবে, তোমরা প্রজাবন্ত হও আর বহু বংশ হও
এবং পৃথিবী পরিপূর্ণ বশীভূত করো,
পৃথিবীকে পরিপূর্ণ করতে হবে এবং পৃথিবীকে বশীভূত করতে হবে, অর্থাৎ পৃথিবীর যা কিছু আছে সবকিছু সাবমিসিভ টু দ্য হিউম্যান রেস, অর্থাৎ মানব জাতির প্রতি সবকিছু বশবর্তী, অর্থাৎ সবকিছুর উপরে মানুষের কর্তৃত্ব আছে, কেমন, সবকিছুর উপরে মানুষের কর্তৃত্ব আছে, সেই সমুদ্র হোক, আকাশের পক্ষীগণ হোক, এবং ভূচরে যত কিছু মানে
জীবজন্তু
যা কিছু আছে সমস্ত কিছুর উপরে যেন মানুষ কর্তৃত্ব করে এবং এই মানুষ যেন পৃথিবীকে পরিপূর্ণ করে। সো ঈশ্বরের একটা উদ্দেশ্য হচ্ছে যে তিনি যে পৃথিবীকে সৃষ্টি করলেন, এই পৃথিবী তো খালি থাকতে পারে না, কারণ তিনি আমরা গত এক থেকে ষষ্ঠ মানে পঞ্চম দিন পর্যন্ত দেখেছি যে ঈশ্বর অনেক কিছু সৃষ্টি করলেন। এখন এগুলা কে ভোগ করবে, এগুলা কে খাবে, এগুলা কে পরিচালনা করবে, এগুলা কে নেতৃত্ব দেবে, কেমন এগুলোর উপর কর্তৃত্ব কারা করবে, কেমন? তো এই জন্য ঈশ্বর আপনার প্রতিমূর্তিতে মনুষ্য নির্মাণ করলেন যেন সেই মনুষ্য তারা বহুবংশ হয়, প্রজাবন্ত হয় এবং তার সমস্ত সৃষ্টির উপরে তারা কর্তৃত্ব করে। এটা হচ্ছে একটা জেনারেল উদ্দেশ্য, ঈশ্বরের উদ্দেশ্য যে মানুষ যেন পরিপূর্ণ হয়ে পৃথিবীকে নিয়ন্ত্রণ করে, কেমন? সো এটা হচ্ছে ঈশ্বরের একটা মানে মূল উদ্দেশ্য। এবং মনুষ্য আপনার প্রতিমূর্তিতে মনুষ্য নির্মাণ করা, এইটা এই কথা দ্বারা আমরা কি বুঝি? কারণ আমাদের নিয়ম আছে সাধারণত আমরা পাঠ করার পরে, কেমন, আমরা একটু এর মধ্যে যে কোনো শব্দ কোন সেন্টেন্স না কোনো কিছু আছে কিনা সেটা যেন আমরা একটু মানে পর্যালোচনা করি যে মানে এখানে কি কি বিষয় আছে যেটার উপরে আমরা হাইলাইট করতে পারি। যেমন গতকালকে আপনি ব্যালেন্সের কথা বলেছেন, ভারসাম্য, কেমন, ঈশ্বর সবকিছু একটা ব্যালেন্স করে সৃষ্টি করেছেন, কেমন। তো এখানে ওইরকম কি আছে যেটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে বা সেটা নিয়ে মানে আলোচনা করা দরকার আছে?
আমার মনে হয় ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্টি করার, মানুষের সৃষ্টি করার উদ্দেশ্য হল যে ঈশ্বর মানুষকে ভালোবাসেন এবং ঈশ্বরও চান যেন মানুষ তাকে ভালোবাসেন,
মানুষ যেন তার তার উপাসনা করে, তাকে ভালোবাসে, তাকে শ্রদ্ধা করে। মানুষ মানুষ তো একটা, আমরা যেমন মা বাবার উপর সবসময় চেয়ে থাকি তখন ঈশ্বরের উপর থাকতে হবে তো আমাদের।
সেই জন্য সেটা ঠিক কথা। সো ঈশ্বর তার নিজের প্রতিমূর্তিতে, কেমন, নিজের প্রতিমূর্তিতে মনুষ্য নির্মাণ করলেন। এই নিজের প্রতিমূর্তি তিনি তো অন্য কোন মূর্তিও দিতে পারতেন, কেমন, অন্য কোন আকৃতি বা প্রকৃতির মধ্যে মানে প্রকৃতি দিয়েও তো মানুষের সৃষ্টি করলেন। তো নিজের প্রতিমূর্তি বলতে আমরা যেটা বুঝি যে ঈশ্বরের সমরূপ চেহারা, না, যেমন আমরা যদি পুরাতন নিয়মের মধ্যে দেখি আমরা সেখানে দেখতে পাই যে ঈশ্বরের কান, সোনার কান আছে, না, তিনি দেখতে পান, কেমন, তিনি অঘ্রাণ করিলেন, যেমন নহ, যেমন নহ যখন জলপ্লাবন থেকে নামলো, আদিপুস্তক আট অধ্যায়ের মধ্যে আছে যে তিনি হোম বলি উৎসর্গ করলেন এবং ঈশ্বর অঘ্রাণ করিলেন, খুশি হইলেন, সে গন্ধ পাইলেন ঈশ্বর, কেমন খুশি হইয়া তিনি বললেন ঠিক আছে আমি আর মানে পৃথিবীকে কখনো এইভাবে একসঙ্গে ধ্বংস করব না, কেমন। সো ঈশ্বরের নাসিকা রয়েছে, ঈশ্বর চক্ষু দিয়ে দেখেন কোন মানুষ কি করতেছে, তিনি শুনতে পান, কারণ আমরা যদি সেটা দ্বিতীয় বংশাবলীর মধ্যে আমরা দেখি, কেমন, বা আমরা জিসাই অনুসাইট অব্দ এক এবং দুই পদের মধ্যে দেখি সেখানে লেখা আছে ঈশ্বরের কর্ণ এত ভারী নয় যে তিনি শুনতে পান না, কেমন, তার চক্ষু, তার হাত এত খাটো নয় যে তিনি আমাদেরকে উদ্ধার করতে পারেন না, কেমন, অর্থাৎ সেখানের মধ্যে আমরা দেখতে পাই যে ঈশ্বর সবকিছু করতে পারেন, তার সমস্ত কিছু আছে, আমাদের হাত আছে, ঈশ্বরের হাত আছে, তার কান আছে, তার চোখ আছে, সমস্ত কিছু তার মানে মানুষের, তো সেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সমরূপ দিয়ে ঈশ্বর সৃষ্টি করলেন। আরও একটা কারণ আছে ঈশ্বর আপনার প্রতিমূর্তিতে সৃষ্টি করা হচ্ছে যে ঈশ্বরের যে স্বভাব, ঈশ্বরের যে নেচার, কেমন, সেই নেচার তিনি আমাদের মধ্যে অ্যাট্রিবিউট করলেন, কেমন, তিনি আমাদের মধ্যে সেই নেচারগুলা, সেই স্বভাবগুলা দিলেন। সেই জন্য যেমন ইংরেজিতে আমরা বলতে পারি যে ঈশ্বর, গড ক্রিয়েটেড হিউম্যানস উইথ হিজ ডিভাইন নেচার। ডিভাইন নেচার বলতে আমরা বুঝি যে ঈশ্বরের যে স্বভাব ছিল, ঈশ্বরের সেই স্বভাব বা স্বরূপ তিনি আমাদের মধ্যে প্রবেশ করিলেন, যেটা আমরা ফিলিপীয় দুই অধ্যায় পাঁচ থেকে কেমন যে খ্রিস্ট যীশুর যে মনোভাব ছিল তা যেন তোমাদিগেতে থাকে। স্বভাবে তিনি ঈশ্বর রইলেন, কিন্তু ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট ধরিয়া রাখিতে তিনি এরম কিছু মনে করেন নাই, বরং তিনি আপনাকে দাস করিলেন, শূন্য করিলেন, কেমন দাসের রূপ ধারণ করিলেন, কেমন ইত্যাদি ইত্যাদি। সো আমরা দেখতে পাই যে ঈশ্বরের যে সমস্ত স্বভাবগুলো, যেমন অশ্রুদি বলেছে ভালোবাসা, এইটা ঈশ্বরের একটা অ্যাট্রিবিউট, মানে ওয়ান অব দ্য অ্যাট্রিবিউটস, মানে অনেকগুলো অ্যাট্রিবিউটস আছে, তার মধ্যে ঈশ্বর আমাদের ভালোবাসা দিয়ে দিলেন, কেমন তার সমরূপ বা তার প্রতিমূর্তি, মানে ঈশ্বরের একটা ভালোবাসা একটা উপগুণ তিনি আমাদের মধ্যে দিলেন, আরো অনেকগুলো গুণ দিলেন, কেমন। তবে ঈশ্বরের যতগুলো গুণ আছে সব গুণগুলো আমরা পেতে পারি না, কিন্তু কিছু কিছু গুণ ঈশ্বর আমাদের দিয়েছেন, যেমন তিনি আমাদের ভালোবাসার মনোভাব দিয়েছেন, আমাদের দয়ার মনোভাব দিয়েছেন, আমাদের করুণার মনোভাব দিয়েছেন, আমাদের ক্ষমার মনোভাব দিয়েছেন, কেমন। তারপরে ঈশ্বর আমাদের সেই মানে কি বলবো, মানে মানুষ কি করতে পারে, এক অনুভূতি, কেমন ঈশ্বরের যে অনুভূতি, ঈশ্বরের অনুভূতি আছে, কেমন সেই অনুভূতি আমাদের মধ্যে ঢুকিয়ে দিলেন, কেমন। সো এই ধরনের সহানুভূতি, অনুভূতি মানে এটা সহানুভূতি, কেমন, যে এই জন্য মানুষ মানুষের প্রতি সহানুভূতিশীল হয়, কেমন। একজন মানুষের, একজন দুঃখী মানুষকে দেখলে মানুষ সহানুভূতিশীল হয় না, ঠিক তদ্রূপ ভাবে এই সমস্ত অ্যাট্রিবিউটস গুলো ঈশ্বর আমাদের দিলেন। কিন্তু এমন কতগুলো অ্যাট্রিবিউটস আছে যেগুলো ঈশ্বর আমাদের দেন নাই, যেমন তিনি সবকিছু করতে পারেন, তিনি সর্বজ্ঞানী, তিনি সর্বস্থানে বিরাজিত, যে অ্যাট্রিবিউটস গুলো আমরা পেতে পারি না, কেমন, যিনি একই সাথে আজকে আমেরিকার মধ্যে, আজকে মিশিগানে, গ্র্যান্ড রেপিডসে, কেমন ওয়াইওমিং এ, এবং বাংলাদেশে, সিলেটে, বরিশালে, কেমন, তারপরে দিনাজপুরে, ঢাকায়, কেমন খুলনায়, যশোরে, একসঙ্গে ঈশ্বর উপস্থিত আছেন। অর্থাৎ ঈশ্বর একই সাথে সর্বস্থানে বিরাজিত, যেটাকে বলা হয় অমনিপ্রেজেন্ট বা সর্বস্থান, এবং তিনি সর্বশক্তিমান,
সর্ববিরাজিত,
কেমন, তিনি সর্বশক্তিমান, কেমন। এই এই অ্যাট্রিবিউটস গুলো আমরা দেন, আমাদেরকে দেওয়া হয় নাই, কেমন, কিন্তু যেগুলি ঈশ্বর আমাদের দিয়েছেন সেগুলো যেন আমরা কি করি, আমাদের জীবনযাপনে আচরণের মধ্যে সেটা আমরা প্রকাশ করি। ভালোবাসা দিয়েছে, দয়ার স্বভাব, নম্রতা, মৃদুতা, বিশ্বস্ততা, কেমন, এগুলো দিয়েছে, যা আমাদের মধ্যে সেই নম্রতা থাকতে হবে, বিশ্বস্ততা থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, দয়ার স্বভাব, করুণার স্বভাব, ক্ষমা, কেমন, এই সমস্ত ভালো ভালো গুণ যেটা আমরা গালাতীয় পাঁচ অধ্যায়ের মধ্যে আমরা দেখতে পাই যে ২২ পদের মধ্যে, কেমন, সেই দয়ার স্বভাব, মৃদুতা, নম্রতা, বিশ্বস্ততা, ইন্দ্রিয় দমন, কেমন, এই যেমন অ্যাট্রিবিউটস গুলো, এই অ্যাট্রিবিউটস গুলো ঈশ্বর আমাদের দিয়েছেন, সেটা দ্বারা আমরা বুঝতে পারি যে ঈশ্বর আপনার সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করিলেন। আর কোন কিছু হাইলাইট হতে পারে?
স্ত্রী এবং পুরুষ করিয়া তাহাদিগকে সৃষ্টি করিলেন,
স্ত্রী ও পুরুষ করিয়া তাহাদিগকে সৃষ্টি করিলেন। ঈশ্বরের পরিকল্পনা, ঈশ্বর সৃষ্টিতেই স্বামী স্ত্রী, পুরুষ এবং নারী দুই রকম করে তিনি আদমকে সৃষ্টি করলেন, এবং তিনি মনে করলেন যে আদমের জন্য একজন নারীর প্রয়োজন আছে, কেমন, সঙ্গিনীর প্রয়োজন আছে, এবং সেই সঙ্গিনী ঈশ্বর একজন নারীকে সৃষ্টি করলেন, যেন এই স্ত্রী এবং পুরুষ এদের মিলনে পৃথিবী পরিপূর্ণ হয়। ঈশ্বর তো আজকে, যেমন আজকের আমেরিকায় যে সুপ্রিম কোর্টে যে পাশ হয়েছে, কেমন একটা আইন, কেমন বিল পাশ হলো যে পুরুষ পুরুষ বিয়ে করবে, মহিলা মহিলা বিয়ে করবে, এটা যদি ঈশ্বর সৃষ্টির প্রথমে করতেন, তাহলে কি পৃথিবী প্রাণীময় এবং প্রজাবন্ত এবং বহুবংশ হইত ও আদমই তো থাকত, আরেকজন আদম যদি সেকেন্ড আদম হইত, কিন্তু ঈশ্বর সেকেন্ড আদম তৈরি করেন নাই, কেমন তিনি আদমের সাথে হবাকে ফার্স্ট হবা এবং ফার্স্ট আদম, এবং ফার্স্ট হবা এবং এই যদি আমরা এরকম অ্যাঙ্গেল করি কেমন তাদের ইউনিটি তাদের মিলন মধ্যে দিয়ে আজকে পৃথিবী পরিপূর্ণ হচ্ছে, কেমন সো আদম এবং হবার মধ্যে দিয়ে তিনি ডিরেক্টলি সেকেন্ড আদম তৈরি করেন না, বা ডিরেক্টলি সেকেন্ড হবাও তিনি তৈরি করেন না, কিন্তু আদম হবার মধ্যে দিয়ে এই যে বায়োলজিক্যাল গতকালকে আমরা সায়েন্স দেখেছি, আজকে ঈশ্বরের সেই সায়েন্সের মধ্যে বায়োলজিও দেখতে পাই না, সে বায়োলজিক্যাল কন্টেক্সের মধ্যে কেমন বায়োলজিক্যালি ঈশ্বর কিভাবে পৃথিবী পরিপূর্ণ করলেন, কেমন আজকে আমেরিকার মধ্যে অনেকে বলে বায়োলজিক্যাল ফাদার, কেমন অনেক ফাদার আছে বায়োলজিক্যাল না, কেমন সেই জন্য বায়োলজিক্যাল ফাদার আছে যে আজকে যেমন ডিএনএ টেস্ট করার প্রশ্নটা এই কারণেই আসছে যে অনেক ফাদার বায়োলজিক্যাল নাও হতে পারে, কেমন বায়োলজিক্যাল চাইল্ডস নাও হতে পারে, সেই জন্য কিন্তু ঈশ্বর যে প্যাটার্ন কেমন যে মানে প্রক্রিয়েশন কেমন মানে প্রক্রিয়েশন সিস্টেম, এখন যে আমেরিকায় যে মানে সুপ্রিম কোর্ট যে আইন পাশ করল এতে কোনো প্রক্রিয়েশন নাই, কেমন প্রক্রিয়েশন মানে সৃষ্টি, কেমন মানে প্রক্রিয়েশন, কেমন মানে এমনি তো ক্রিয়েশন আর ইট ইস এ প্রক্রিয়েশন, কেমন মানে খুব শক্তিশালী এবং প্রাণবন্ত এবং মানে খুব ক্লোজ
প্রোডাক্টিভ,
কেমন প্রোডাক্টিভ, কেমন সো এই যে প্রক্রিয়েশন মানে সৃষ্টি বা জন্ম, কেমন প্রক্রিয়েশন শব্দ হচ্ছে জন্মদান, কেমন সো এই যে জন্মদান এই পদ্ধতিতে হইত না, তাইলে ঈশ্বরের সৃষ্টি থেকেই পরিকল্পনা ছিল যে মনুষ্য এইভাবে বায়োলজিক্যালি চাইল্ড বায়োলজিক্যাল চাইল্ড হবে এবং এইভাবে প্রজাবন্ত এবং বহুবংশ হবে, ঈশ্বর আশীর্বাদ করলেন। তো আজকে আমেরিকা যে সিদ্ধান্ত নিচ্ছে এতে কি হচ্ছে মানুষের কোন বৃদ্ধি হবে না এই সমস্ত পরিবারে, কেমন আরো ধ্বংস হবে, মানুষ মরে যাবে এবং একদিন যদি মানে এখন থেকে যদি আজকে থেকে যদি সব প্রক্রিয়েশন বন্ধ হয়ে যায় যারা আছে এরপরে নূতন বিয়ে হবে না, বিয়ে হইলে পুরুষ পুরুষ হবে মহিলা মহিলা হবে, এইভাবে এইটা যদি সারা পৃথিবীতেই চলে তাহলে পৃথিবী কি হয়ে যাবে একদিন জনশূন্য হবে, সব জনশূন্য সব শেষ হয়ে যাবে, কেমন উইদিন হান্ড্রেড ইয়ার্স, এখন থেকে আজকে থেকে যদি আমরা কাউন্ট করি আজকের জন্মিত শিশু, আজকে যে শিশু জন্মগ্রহণ করেছে সেই শিশু থেকে যদি শুরু হয় কেমন তাইলে একশো বছর তো কেউ বাঁচবে না, কেমন তাহলে আজ থেকে একশো বছরের মধ্যে পৃথিবী জনশূন্য হয়ে যাবে, কারণ শুধু মরবে শুধু মরবে, নূতন জন্ম হবে না, কেমন তো এইটা তো ঈশ্বরের পরিকল্পনা না, ঈশ্বরের উদ্দেশ্য এটা, এই যে ঈশ্বরের উদ্দেশ্য কি তা আবিষ্কার করা ঈশ্বরের উদ্দেশ্য, এটা
ঈশ্বরের উদ্দেশ্য হলো যেন
প্রক্রিয়েশন হয়
সুন্দর হয় পৃথিবী,
হ্যাঁ নূতন সৃষ্টি হয় যেন পৃথিবী প্রাণবন্ত হয় এবং বহুবংশ
বহুবংশে ভর্তি হয়,
কেমন তো এটা ঈশ্বরের আর একটা উদ্দেশ্য, কেমন এই জন্য ঈশ্বর পুরুষ আর নারী করিয়া সৃষ্টি করিলেন, আর কোন বিষয় আছে
আর বশীভূতকরণ মনুষ্যের দ্বারা যেন তার ক্রিয়েশনকে বশীভূত করা হয় এটা একটা বিষয় আছে যে মানুষের কাছে ঈশ্বর শক্তি দিয়েছেন যেন তার ক্রিয়েশন যেগুলো আছে ওগুলাকে তারা কন্ট্রোল করতে পারে,
হ্যাঁ এটা একটা অবশ্যই একটা জিনিস, এই জন্য দেখা যাচ্ছে যে ঈশ্বর মানুষকে যে জিনিসটা দিচ্ছেন পশু পাখিকে কিন্তু সেই জিনিসটা দেন না, এখানে আর একটা সাইন্টিফিক ব্যাপার যে মানুষ আর পশুর মধ্যে পার্থক্য কি, কেমন পশু এবং মানুষের মধ্যে পার্থক্য সেটাই যে যেমন স্বাভাবিকভাবে আমরা যেটা বলতে পারি যে ইমোশন কেমন পশুর মধ্যে ইমোশনটা নাই আর ইমোশনের আরেক দিক দিয়ে ওটা হচ্ছে বিবেক কেমন পশুর কোনো বিবেক বলতে কিছু নাই কেমন মানুষ পশুর বুদ্ধি আছে পশুর জীবন আছে মানুষের জীবন আছে মানুষের বুদ্ধি আছে কেমন মানুষের বিবেক আছে পশুর বিবেক নাই এবং এইটা একটা আর একটা হচ্ছে যে মনুষ্যের জন্য ঈশ্বর স্বর্গনরক সৃষ্টি করলেন পশুর জন্য কোন স্বর্গনরক সৃষ্টি করেন নাই মানুষের মধ্যে পাপ পুণ্যের বিচার আছে কিন্তু পশুর জন্য পাপ পুণ্যের বিচার নাই সো কতগুলো ক্লাসিফিকেশন আমরা করতে পারি যে পার্থক্যটা কেমন সো মানুষের জীবনে এই সমস্ত পার্থক্য আছে বলেই ঈশ্বর এদের মৃত্যুত্তর মৃত্যুত্তর একটা ব্যবস্থা তিনি করলেন যেন মৃত্যুর পরে কেমন মৃত্যুত্তর মানে মৃত্যুর উত্তরে মানে পরে কেমন মানুষের অবস্থা কি হবে সেটা যেন মানুষ চিন্তা করতে পারে কেমন যে এই যে পার্থক্যটা ঈশ্বর মানুষকে দিয়েছেন সেই জন্যই মানুষ ঘর বাড়ি তৈরি করে মানুষ বিয়ে করে পশুর কি বিয়ে করতে হয় তাদের কোন সমাজ আছে
কিন্তু ওরা চিনে এখনকার যে মানুষ এখন যে আমাদের শিক্ষিত মানুষের থেকে কোনটা মহিলা পুরুষ মহিলা পশু কোনটা পুরুষ পশু ওরা বুঝে করে এখন শিক্ষিত মানুষরা
সেটা বুঝে না এইটা একটা ইন্টারেস্টিং বিষয় যাই হোক সেটা একটা সুন্দর বিষয় এটা একটা পয়েন্ট যে এখন বর্তমানের মানুষ এই যে পশুর চেয়ে অধম সেই সেন্সে মানে গে ম্যারিজের বিষয় কেমন একটা পশু আর একটা স্ত্রী পশুকে চিনে একটা স্ত্রী পশু একটা পুরুষ পশুকে চিনে একটা স্ত্রী পাখি সেও চিনে কেমন সমস্ত কিছুই চিনে কিন্তু এখন এখনকার যুগে অনেক এত শিক্ষিত হওয়ার পরে মানুষ আর সেই মানে নারী আর পুরুষ চিনতেছে না কেমন এটা একটা পাপের মানে মানুষের অধপতন জীবনের অধপতন কেমন তা এটাও তাদের বিবেক এটাও বিবেক এই বিবেক তারা বর্জিত হয়েছে বলে এটা হচ্ছে পাপে পতিত কেমন পাপে পতিত হওয়ার ফল কিন্তু ওনার প্রশ্নটা ছিল বশীভূতর ব্যাপারটা কেমন সো বশীভূত সো মানুষকে এই ধরনের জ্ঞান বুদ্ধি দিয়েছে বলে সেই জ্ঞান বুদ্ধি দিয়ে মানুষ পশুকে কন্ট্রোল করতে পারে যেমন সিংহরে কন্ট্রোল করতে হইলে খাতা বানাইতে হবে বা সিংহকে কন্ট্রোল করতে হইলে বন্দুক দিয়ে গুলি করতে হবে কেমন তাকে কন্ট্রোল করার ক্ষমতা আছে এত বড় একটা বিশাল হাতি বা বড় বড় পশু কেমন এই পশুকে কন্ট্রোল করার জন্য মানুষ বুদ্ধি জানে তাদের বুদ্ধি কৌশল কেমন এগুলো দিয়ে করতে পারে অনেক সময় আমি ওই ডিসকভারি চ্যানেলে বা অ্যানিমাল প্ল্যানেটস এর মধ্যে আমরা দেখি যে একটা মহিষকে একটা বাঘে তাড়াইতেছে বা একটা হায়না তাড়াইতেছে মহিষটা যদি মানে বুঝতে পারে যে আমার শিং আছে আমি ওরে আক্রমণ করতে পারি আমার শিং দিয়ে ওরে ক্ষতবিক্ষত করে দিতে পারি কেমন তো একটা মহিষের শক্তি তো একটা শিঙের চেয়ে বেশি আছে কেমন বা একটা হায়না কুকুরের থেকে কেমন অনেক বেশি কিন্তু তাদের সেই বুদ্ধিটা নাই সেই বিবেকটা নাই সেই কৌশলটা কেমন সেই স্ট্র্যাটেজিটা নাই তারা জানে না যে কিভাবে আমি মানে রিটালিয়েট করব রিটালিয়েট মানে মানে তাকে আক্রমণ করা প্রতিহত করা কেমন এই আক্রমণ করা প্রতিহত করার অ্যাবিলিটি বা ক্ষমতা পশুর নাই কিন্তু মানুষের আছে সেই জন্যই ঈশ্বর মানুষকে সেই জ্ঞান বুদ্ধি দিয়েছে তাদের সেন্স অব মানে সেন্স অনেক বেশি কেমন সেন্স অব হিউমার মানুষের সেন্স পশুর থেকে বেশি আছে কেমন কেমন সেন্স মানুষের অনেক বেশি এবং বুদ্ধির সাইন্টিফিক্যালি মানুষের যে ব্রেইন আছে আর পশুর ব্রেইনের মধ্যেও কিন্তু পার্থক্য আছে কেমন আপনারা মেডিকেল সায়েন্সে কেমন যে মানুষের ব্রেইন মানুষের সেল এবং নার্ভ সিস্টেম কেমন এর মধ্যে অনেক কিছু পার্থক্য আছে। ইভেন পশুর যে মানে বোন স্ট্রাকচার কেমন, মানুষের যতগুলা বোন স্ট্রাকচার আছে পশুর অতগুলা বোন স্ট্রাকচার থাকবে না কেমন। ধর আমরা বিজ্ঞানে পড়েছি কি মানুষের কয়টা হাড় আছে, 206 কেমন, সো 206 পিচেস অব বোন কেমন, এইটা একটা হিউম্যান স্ট্রাকচার কেমন। আমরা যদি একটা স্কেলিটন দেখি সেটা আমরা গুনতে পারি একটা স্কেলিটনের মধ্যে কয়টা পার্টস আছে কেমন। সো এইভাবে তো এখানেও পার্থক্য আছে কেমন, ঈশ্বর মনুষ্যকে এমনভাবে তৈরি করেছেন যে পশুর থেকে বুদ্ধি যেন মানুষের বেশি হয় কেমন, পশুর বুদ্ধি আছে ঠিক কেমন, কিন্তু সেটাও মানে অনেক ট্রেইন আপ করে কেমন, পশুকে যখন ট্রেইন আপ করা হয় তখন তারা অনেক প্লে ট্রিক করতে পারে কেমন, তখন ওরা অনেক ট্রিক শো করতে পারে। যেমন আমি কিছুদিন আগে একটা ফেসবুকের মধ্যে দেখেছি কেমন, হাতি হাতি দিয়ে ড্রয়িং করা হচ্ছে, ফুল বানানো হচ্ছে, হাতিতে ফুল বানায়, আবার হাতিতে হাতির ছবি বানাইতেছে বোর্ডে কেমন, একজন আর্টিস্ট সে একটা হাতিকে ওইভাবে ট্রেইন আপ করছে, হাতির সুরের মাথায় বড় মানে মার্কার পেন দিয়ে বড় বোর্ড তৈরি করে হাতি কি সুন্দর প্রথমে সুরটা বানাইল দেখলাম কেমন, প্রথমে একটা সুর বানাইছে আশ্চর্য কেমন, তারপরে পুরো হাতিটা বানাইছে, এবং হাতিতে কলা গাছ খাবে সেই কলা গাছ পর্যন্ত মানে ড্র করছে সে কেমন। সো মানে বুদ্ধি আছে, এটা হচ্ছে অনেক ট্রেনিং, অনেক ট্রেনিং দিয়া তাকে করা হয়েছে কেমন, তারপরেও সেই হাতিটা কত বড় একটা মানুষের তুলনায়, তারপরও সেই হাতিটাকে মানুষ কি করে বশীভূত
করছে,
পরিচালনা করতেছে। সো ঈশ্বরের জ্ঞান মানুষের মধ্যে দেওয়া হয়েছে, অর্থাৎ সেই প্রতিমূর্তি অর্থাৎ ঈশ্বরীয় জ্ঞান মানুষের মধ্যে আছে বলে মানুষ মানুষকে সেই অ্যাবিলিটি দেওয়া হয়েছে, ক্ষমতা দেওয়া হয়েছে যে সে যেন একটা সিংহকে কন্ট্রোল করতে পারে, সে যেন একটা হাতি গন্ডারকে কন্ট্রোল করতে পারে কেমন, সৃষ্টিকে নিয়ন্ত্রণ করতে পারে, নতুবা তো হাতি আইসা সব মানুষ ধ্বংস করে দেবে, সিংহ এসে সব মানুষ খেয়ে ফেলবে কেমন, এই জন্য তাদেরকে কন্ট্রোল করার এক্সট্রা অর্ডিনারি স্কিল ঈশ্বর দিয়েছেন। সো এরপরে আমরা দেখতে পাই যে এই মানুষ সৃষ্টি করার আরো কিছু উদ্দেশ্য সম্বলিত আর একটা বক্স দেওয়া আছে নিচে কেমন, এই বক্সের মধ্যে অনেকগুলো বাইবেল পদ আছে, এবং সেই বাইবেল পদের মধ্যে আমরা দেখতে পাই যে ঈশ্বরের কিছু উদ্দেশ্য আছে, মানুষ মনুষ্য সৃষ্টির উদ্দেশ্য আছে, এবং সেই উদ্দেশ্যগুলা এখানে কি হতে পারে। যেমন পবিত্র বাইবেলের অন্যান্য পুস্তক থেকে বাইবেল পদ, এই বাইবেল পদগুলো আমাদের অবজেক্ট হচ্ছে কি, আমাদের সাবজেক্ট ম্যাটার হচ্ছে কেন ঈশ্বর মানুষ সৃষ্টি করলেন। সো যখন আমরা লেসন করব মনে রাখতে হবে সব সময়, যখন আমরা কোনো পাঠ করব আমাদের সব সময় আমাদের সাবজেক্টটা ব্রেইনের মধ্যে থাকতে হবে কেমন, যে আমাদের পারপাসটা কি, হোয়াট ইজ দ্য পারপাস অব দিস লেসন, এই পাঠের উদ্দেশ্য কি কেমন, ওইটা আমাদের কি করতে হবে, হ্যাভ টু ডিসকভার দ্য পারপাস, উদ্দেশ্য করতে হবে। যখন আমরা প্রত্যেকটা ভার্স পাঠ করব তখন আমাদের সেই সেই কনটেক্সে প্রশ্ন করতে হবে যে হোয়াট ইজ দ্য পারপাস কেমন, মানুষ সৃষ্টি করার পিছনের উদ্দেশ্য এই ভার্সের মধ্যে কি আছে। সো এক একটা ভার্স পড়ব এবং সেখানে আমরা দেখব যে ঈশ্বর উদ্দেশ্যটা কি। যেশাইয়া 40:13,
কে সদা প্রভুর আত্মার পরিমাণ করিয়াছে কিংবা তাহার মন্ত্রী হইয়া তাহাকে শিক্ষা দিয়েছে।
সো এখানে আমরা ঈশ্বরের একটা অ্যাট্রিবিউটস দেখতে পাই যে ঈশ্বরের মানে বুদ্ধি, ঈশ্বরের জ্ঞান আর
কে পরিণাম
কে মানে সেটা মেজার করতে পারে, পরিমাপ করতে পারে কেমন, ঈশ্বরের জ্ঞানের পরিমাপ কে করতে পারে কেমন, আত্মার পরিমাণ বা তাকে কে বুদ্ধি দেবে কেমন, কারণ মানুষের যে বুদ্ধি সেটা ঈশ্বরের কাছে কিছুই নয় কেমন। আর বাইবেলে সেটা পরিষ্কার বলে যে মানে আর একজন ঈশ্বরের যে একেবারে দুর্বলতা সেটাও মনুষ্য জাতির সবলতার থেকেও আরো বেশি শক্তিশালী কেমন। তো সেটাই ইন্ডিকেট করছে দ্বিতীয়
প্রথম জীবন 2:5, কিন্তু যে তাহার বাক্য পালন করে তাহার অন্তরে সত্য ঈশ্বরের প্রেম সিদ্ধ হইয়াছে, ইহাতেই আমরা জানিতে পারি যে তাহাতে আছে।
হ্যাঁ, তো দ্বিতীয় পদের মধ্যে আমরা দেখতে পাই যে ঈশ্বরের প্রেম, ওই যে আপনি বলছেন ভালোবাসা, তো ভালোবাসা ঈশ্বর আমাদের অন্তরের মধ্যে দিয়ে দিছে, মানুষের মধ্যে কেমন ভালোবাসা দিয়েছে, তাহার অন্তরে সত্য ঈশ্বরের প্রেম সিদ্ধ হইয়াছে, ইহাতে আমরা জানিতে পারি যে তাহাতে আছি। অর্থাৎ ঈশ্বরের সাথে আমাদের যে একটা কানেকশন, সম্পর্ক, রিলেশনশিপ, কেমন সে রিলেশনটা বিল্ড আপ করেছে, যেন আমরা কি করতে পারি, ঈশ্বর আমাতে আছেন। যেমন আমরা যদি যোহন দশ অধ্যায় পড়ি বা যোহন পনেরো অধ্যায় পড়ি, কেমন যোহন পনেরো অধ্যায় পাঁচ পদের মধ্যে আছে, যেমন যে আমাতে থাকে, কেমন আমাতে থাকে আমি তাহাতে থাকি, কেমন অর্থাৎ আমরা যদি খ্রিস্টের সাথে যে সেটা কাণ্ডের সাথে যুক্ত করা হয়েছে, কেমন যে যিশু বলছেন আমি দ্রাক্ষালতা, কেমন আর তোমরা তার শাখা প্রশাখা, সো কাণ্ডের সাথে শাখা প্রশাখা আমরা কানেক্টেড আছি, যুক্ত আছি, কেমন সো সেই জন্য আমরা যদি কাণ্ডের সাথে যুক্ত থাকি, কাণ্ড আমাতে যুক্ত আছে, আমি কাণ্ডে যুক্ত আছি না, সো আমরা একের সাথে একের আর একটা নিবিড় সম্পর্ক। তৃতীয় যেটা আছে
যোহন চার অধ্যায় ১৯ পদ,
প্রথম যোহন
চার অধ্যায় ১৯ পদ, আমরা প্রেম করি কারণ তিনি প্রথমে আমাদেরকে প্রেম করিয়াছেন।
হ্যাঁ, সো এখানেও প্রেম, ঈশ্বর আমাদের মধ্যে প্রেম ঢুকিয়ে দিলেন, এটাও বুঝি যে মানুষের সাথে ঈশ্বরের সম্পর্ক বা মানুষের সাথে ঈশ্বরের উদ্দেশ্য, কেমন যে ঈশ্বর আমাদের মধ্যে প্রেম ঢুকিয়ে দিলেন যেন আমরাও আর একজনকে প্রেম করতে পারি। যেমন এখানে নাই, যেমন যোহন ১৩ অধ্যায় ৩৪ পদের মধ্যে লেখা আছে যে আমি যেমন তোমাদিগকে প্রেম করিয়াছি তোমরাও তেমনি পরস্পর পরস্পরকে প্রেম করো। এই যে প্রেম ঈশ্বর ঢুকিয়ে দিলেন, এখানে দেখছি আমরা ঈশ্বর প্রেম ঢুকাইয়া দিলেন, এই প্রেম যেন আমরা অন্যের কাছে প্রকাশ
করি।
তারপরে
যাত্রা পুস্তক ১৮ অধ্যায় ১৫ পদ, মসি আপন শ্বশুরকে কহিলেন লোকেরা ঈশ্বরীয় বিচার জিজ্ঞাসা করিতে আমার কাছে আইসে।
ঈশ্বরীয় বিচার জিজ্ঞাসা করিতে আমার কাছে আইসে, ঈশ্বর মসিকে নিযুক্ত করলেন, তিনি তাকে ডাকলেন। ঈশ্বর যখন কাউকে ডাকেন, আহ্বান করেন, অর্থাৎ একটা ভোকেশন, একটা কল, যখন ঈশ্বর কাউকে কল করেন, নিযুক্ত করেন, নিরূপণ করেন, তখন মনে রাখতে হবে যে ঈশ্বরীয় জ্ঞান যখন তার মধ্যে থাকে তখন ঈশ্বর তাকে নিযুক্ত করেন, এবং সেই লোক যেন ঈশ্বরের মতো করে চলে। গতকালকে আমরা প্রেয়ার মিটিং করতেছিলাম, মানে আমি আর গীতা, আমরা হনকের জীবন নিয়ে আলোচনা করতেছিলাম, কেমন সো বাইবেলে হনকের ইতিহাস খুব একটা পাওয়া যায় না, কিন্তু হনকের সাথে এই যে ঈশ্বরীয় জ্ঞান, বিচার ইত্যাদি তার মধ্যে এত বেশি ছিল। আদিপুস্তক ৫ অধ্যায় শুধু হনকের জীবনের একটা পদ আছে, কেমন আদিপুস্তক ৫ অধ্যায়, অর্থাৎ জলপ্লাবনের আগে হনক বেশ ছিল, কেমন আর ইব্রীয় ১১ অধ্যায়ের মধ্যে বিশ্বাসের ব্যক্তি হিসাবে হনকের নাম উল্লেখ আছে, যে হনক ঈশ্বরের সাথে গমনাগমন করিলেন এবং ঈশ্বর তাকে তুলে নিলেন। এবং আদিপুস্তক ৫ অধ্যায় ২০ থেকে ২৪ পদ যদি আমরা পড়ি, সেইখানে হনককে ঈশ্বর তুলে নিলেন, এবং হনকের জীবন পড়তে হইলে, মানে হনকের বই আছে, কেমন পুরা লাইফ অফ হনক, দ্য বুক অফ ইনক, কেমন গতকালকে আমি পড়তেছিলাম, এবং সেখানে দেখা যাচ্ছে যে ঈশ্বরের সাথে আপনি আর আমি যেভাবে রাস্তায় চলাচল করি, কেমন হাত ধরে হাত ধরে, ঈশ্বর এবং হনক সেইভাবে চলাফেরা করতেন, এবং তাদের মধ্যে এত বন্ধুত্ব ছিল, কেমন এত বন্ধুত্ব ছিল যে সব সময় ঈশ্বর আর হনক একসাথে, কারণ আদিপুস্তক ৫ অধ্যায়ের মধ্যে সেটা বর্ণিত আছে যে তিনি ঈশ্বরের সাথে তিনি গমনাগমন করতেন, এজন্য তিনি মৃত্যু দেখেন নাই, আর এত বিশ্বস্ত ছিলেন যে তার জীবনে কোন অন্যায় বা কোনো কিছু ছিল না, কারো ক্ষতি, কারো প্রতি হিংসা, নিন্দা, বিদ্বেষ, সমালোচনা, কেমন সমালোচনা, হিন্দা, নির্দেশ, বিদ্বেষ, এটা কারা করে, কে করে, শয়তান, কেমন শয়তান, দ্য ডেভল হ্যাজ দ্য স্কিমস, কেমন তার স্কিমস, স্কিম মানে চক্রান্ত, ষড়যন্ত্র, কেমন সো দেয়ার আর many schemers in our society. Schemer মানে যারা ষড়যন্ত্র করে, schemer মানে ষড়যন্ত্রকারী, একজন আরেকজনের সাথে কি করে স্কিম করে দেয়, মানে চক্রান্ত করে গন্ডগোল লাগাইয়া দেয়। কেমন ওনার কথা একটু ওনারে লাগাই দিল, ওনার কথা একটু ওনার লাগাই দিল, এবং উনি আমার সাথে একটু ভালো হইল বা আমি ওনার সাথে একটু ভালো হইলাম, এটাকে বলে স্কিম। কেমন এইটা শুধুমাত্র শয়তানের মধ্যে থাকে। কেমন সো যাদের জীবনে শয়তানের আত্মা লিপ করে, কেমন সেই লোক এই শয়তানি করে। যেমন শয়তান সবসময় আছে, কেমন শয়তান সবসময় আছে। যেমন পরশুদিন ডেভিড আমরা বাইবেল স্টাডি বা প্রেয়ার করতেছিলাম, মানে খুব সুন্দর লাগছে। কেমন তখন মার্সেল বলছে খুব ভালো লাগছিল, আমরা তিনজন করেছি, চারজন করেছি। মার্সেল বলল না আরো একজন, মানে আর একজন আছে। কেমন আর একজন ছিল, বলে কে? শয়তানও আছে আমাদের। ডেভিড না, সে একটু পিছনে ছিল, সে আমাদের মধ্যে আসতে পারে নাই। কেমন শয়তান একটু পিছনে বসেছিল আর কি, শয়তান একটু পিছনে বসে আছে। আমাদের এখানেও শয়তান আছে, চেয়ার একটা রাখছি শয়তানের জন্য। কেমন শয়তান একটু পিছনে বসে আছে। সো শয়তান সবসময় আমাদেরকে ঈশ্বরের পথ থেকে দূরে নিয়ে যাচ্ছে। কিন্তু মসির মধ্যে ঈশ্বর দেখেন, মসিকে ঈশ্বর এমন আত্মা দিয়েছেন, এমন জ্ঞান বুদ্ধি বা এমন বিশ্বাস দিয়েছেন যে সে সমুদ্রের তীরে দাঁড়াইয়া সে ঈশ্বরের কাছে প্রার্থনা করলো যে তুমি উদ্ধার করো, তুমি তোমার লোকদেরকে উদ্ধার করো। সে জানত যে ঈশ্বর ক্ষমতা আছে, ঈশ্বর করতে পারবেন, এবং ঈশ্বর করেছেন। সমুদ্র দুই ভাগ হয়ে গেল, এবং মসির মধ্যে দেখেন কত বিশ্বাস। সে ফরৌন রাজার কাছে তিনি যাইতেন সবসময়, এবং তিনি জানতেন, তিনি নির্ভয়ে যে তার কোন অস্ত্র নাই, কিছু নাই, সে রাজার কাছে যাইতে হইলে শত শত সৈন্য পার হইয়া যাইতে হবে। কেমন
ঠিক আছে,
তারপরেও তিনি সবসময় যেতেন। একটার পর একটা ক্ষতি হচ্ছে, তারপরও তিনি, তার মৃত্যুর ভয় ছিল না, কারণ ঈশ্বর আত্মা তার মধ্যে ছিল। যার জন্য ঈশ্বরের আত্মা ছিল বলে এখানে যে আমরা মানে শ্বশুরের বিষয়ের পরে আমরা প্রথমে দেখতে পাই যে সদাপ্রভুর আত্মা, সদাপ্রভুর আত্মার কে পরিমাণ করতে পারে? কিন্তু সদাপ্রভুর আত্মা আমাদের মধ্যে দিলেন না। আমরা যদি প্রেরিত পুস্তক দুই অধ্যায়ের মধ্যে দেখি, আমরা সেখানে দেখতে পাই যে পঞ্চসপ্তমীর দিনে প্রভু যীশু খ্রিস্ট বলছেন যখন 14 অধ্যায় যে আমি চলে যাচ্ছি কিন্তু আমি তোমাদেরকে অনাথ রাখিয়া যাইব না। কেমন আমি তোমাদের নিমিত্ত সহায় পাঠাচ্ছি, সেই সহায় তোমাদেরকে পরিচালনা করবে, সেই সহায় তোমাদের সঙ্গে থাকবে। এবং সেই আত্মা মসির মধ্যে ছিল, যার জন্য ইসরায়েলরা মসির কাছে আসত যেন সে ঈশ্বরের আত্মায় মানে জ্ঞানবান হইয়া তিনি লোকদের প্রশ্নের উত্তর দিতে।
মহিষের মধ্যে যীশু আসেন, যীশু পরে আসছে না?
আরে যীশু পরে আসছে, কিন্তু এর অর্থ এই নয় যে যীশু ছিল না তখন। যীশু সবসময় একেবারে সৃষ্টির প্রথমেই। আমরা যদি যোহন এক অধ্যায় দেখি, সেখানে যে আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের কাছে ছিল এবং বাক্য নিজেই ঈশ্বর ছিল। এবং 14 পদের মধ্যে আছে সেই বাক্য মনুষ্য মানে মাংসে মূর্তিমান হইয়া মনুষ্যের মধ্যে বাস করিলেন। কেমন সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে বাস করলেন। তো সেই মাংস পৃথিবীতে আসছে অনেক পরে, বা সেই মাংস বা সেই বাক্য আদিতেই ছিল। সো ঈশ্বরের আত্মা, আমরা যদি আদি পুস্তক 1 অধ্যায় 1 পদ দেখি, সেখানে আমরা দেখতে পাই যে পৃথিবী ঘোর ও শূন্য ছিল এবং ঈশ্বরের আত্মা সর্বত্র বিরাজ করিতেছিল। হ্যাঁ, দ্য স্পিরিট অব গড ওয়াজ হোভারিং ওভার দ্য সারফেস অব দ্য আর্থ। কেমন পৃথিবীর উপর দিয়ে সে বিস্তৃত ছিল। সো ঈশ্বরের আত্মা তখনও, যেমন কি শিমশানকে ঈশ্বর আত্মা দিত না, বিল্ডিং ভেঙে ফেলাইত, এটা ঈশ্বরের আত্মা। তারপর ঈশ্বরের আত্মা যখন চলে গেল তখন তার আর কোন ক্ষমতা নাই। কেমন তারপরে তার মৃত্যুর আগে একবার প্রার্থনা করলো, প্রভু তোমার আত্মা আমাকে আরেকবার
একবার একটা খেলা দি।
কেমন এবং সেই 3000 লোক কেমন সেই অনুষ্ঠানে ছিল এবং সবগুলা মারা পড়ল। কেমন সো ঈশ্বরের আত্মা দ্বারা যারা পরিচালিত হয়, কেমন তারা শক্তিশালী থাকে। আজকে আমরা সিংহের মতো হয়তো বিল্ডিং ভাঙতে পারবো না, বাট হয়তো বিল্ডিং এর চেয়ে আরো বেশি 3000 লোক না আরো বেশি আত্মা জয় করতে পারব। কেমন? সো এইরকম স্পিরিট মসির মধ্যে ছিল। তারপরে নেক্সট যখন
২৪ পদ, ঈশ্বর আত্মা আর যাহারা তাহার ভজনা করে তাহারিকে আত্মায় ও সত্যি ভজনা করিতে হইবে।
এখন আবার সেই আত্মা না, অর্থাৎ ঈশ্বরের আত্মা আমাদের মধ্যে থাকতে হবে। ঈশ্বর আত্মা, এই যে আমরা এখন ক্লাস করতেছি, কেমন? এই ক্লাসটা যেন ঈশ্বরের আত্মা যদি আমাদের মধ্যে না থাকে, এই যে আমি এখন যে কথা বলতেছি, কেমন, আমার মধ্যে যদি ঈশ্বরের আত্মা কাজ না করে তাহলে বিভিন্ন কোথ থেকে, আমি তো ওইগুলো আমার মাথার মধ্যে নাই, মানে এখন তো আমি চিন্তা করতে পারি না, যখনই আমি কথা বলি তখনই বাইবেলের বিভিন্ন জায়গায় কোথায় কি লেখা আছে তখন ঈশ্বর আত্মা আমাকে স্মরণ করাইয়া দেয় যে এইটা এইখানে আসবে, এটা এখানে আসবে, এটা এখানে আসবে। কেমন? সো ঈশ্বরের আত্মা আমাদেরকে শিক্ষা দেয়, ঈশ্বরের আত্মা আমাদের চেতনা দেয়। না, একজন মানুষ অন্যায় করে চেতনা পায় কখন? কখন চেতনা পায়? যখন তার মধ্যে ঈশ্বরের আত্মা কাজ করে। যার মধ্যে ঈশ্বর আত্মা নাই সে কিন্তু কোনোদিন চেতনা পায় না। কেমন? ঈশ্বরের আত্মা না থাকলে মানুষ কখনো চেতনা পায় না। সো ঈশ্বরের আত্মা পেতে হইলে মানে আমাদেরকে মানে সেই রকম ঈশ্বরের সঙ্গে থাকতে হবে যেটা হনকের মধ্যে ছিল। কেমন? হনকের আরো অনেক সুন্দর ইতিহাস আছে, মানে ইন্টারেস্টিং। কেমন? সো সেই রকম আত্মা আমাদের থাকতে হবে, তারপরে আমরা ঈশ্বরের সাথে ভজনা করতে পারবো। তারপরে কি আছে?
গীত সংহিতা
94:9
পদ, যিনি কর্ণ রোপণ করিয়াছেন তিনি কি শুনিবেন না? যিনি চক্ষু গঠন করিয়াছেন তিনি কি দেখিবেন না?
তাইলে ঈশ্বর আমাদের চোখ কান এগুলো বানিয়েছেন। কেমন? তাহলে যিনি চোখ কান বানিয়েছেন আপনার প্রতিমূর্তিতে, তাহলে আমাদেরও সেগুলো দিয়েছেন, ওনার আছে, আছে বিদ্যে আমাদেরকে দিয়েছেন। কেমন? সেই জন্য আমরা কি পাই? তার কথা শুনতে পাই, তিনিও আমাদের কথা শুনতে পান। না, তিনি আমাদের কথা শুনতে পান। সুতরাং আমরা দেখতে পাই যে আপনার প্রতিমূর্তিতে মিল নির্মাণ করা মানে এখানে দেখতে পাই ঈশ্বরের কান আছে, ঈশ্বর শুনতে পান, তার চক্ষু আছে, তিনি দেখতে পান। নেক্সট
কলসীয় স্বর্গে ও পৃথিবীতে দৃশ্য কি অদৃশ্য যে কিছু আছে, সিংহাসন হোক কি প্রভুত্ব হোক কি আধিপত্য হোক কি কর্তৃত্ব হোক, সকলেই তাহার দ্বারা ও তাহার নিমিত্তে সৃষ্টি হইয়াছে।
পৃথিবীর মধ্যে সমস্ত কিছু আমরা মানে যে প্রকৃতি দৃশ্য অদৃশ্য, অর্থাৎ আমরা যারা আমরা যা কিছু দেখতে পাই সেগুলা, যা দেখতে পাই না সেগুলি সমস্ত কিছু ঈশ্বর কি করেছেন? সৃষ্টি করেছেন। এবং কেন সৃষ্টি করেছেন? সিংহাসন, প্রভুত্ব, কর্তৃত্ব, কেমন, সকলই ঈশ্বরের দ্বারা, ঈশ্বরের দ্বারা সৃষ্টি করেছেন, যেন তাহার নিমিত্ত মানে আমাদের জন্য। এটা হচ্ছে দ্য পারপাস অফ ক্রিয়েশন, পারপাস অফ হিউম্যান। কেমন? ঈশ্বরের যে মানুষ সৃষ্টি করলেন সেটা তো পারপাস, এটা উদ্দেশ্য, সেটা আমাদের কি করতে হবে? ডিসকভার করতে হবে। কেমন? সো ডিসকভার করে আমরা দেখতে পাই যে ঈশ্বর আমাদের এই সব কিছু দিয়েছেন। কেমন? তারপরে লাস্ট ভার্স কি আছে কম্পারেটিভলি?
৮:৮ ঈশ্বরের নিকটবর্তী হও তাহাতে তিনি তোমাদের নিকটবর্তী হইবেন, হে পাপীগণ হস্ত সূচি কর, হে বিমনা লোক সকল হৃদয় বিশুদ্ধ কর।
সো এইখানে আমরা একটা জিনিস দেখতে পাই খুব ইম্পর্টেন্ট, না? এখানে কিছু সাজেশন, কেমন, কিছু সাজেশন হচ্ছে এই যে আমাদেরকে যাকবের মধ্যে দিয়ে প্রকাশ করেছেন ঈশ্বরের নিকটবর্তী হও। যাকব 4:8 মধ্যে আছে ঈশ্বরের নিকটবর্তী হও আর তিনিও তোমাদের নিকটবর্তী হইবেন, যেটা হনক। কেমন? আমরা গতকালকে স্টাডি করেছি বাইবেল স্টাডি, আমাদের ফ্যামিলি বাইবেল স্টাডির মধ্যে, যে হনক ঈশ্বরের সাথে, ঈশ্বরের কাছে তিনি মানে ক্লোজলি ওয়াকিং করতেন, ওয়াক টুগেদার, হ্যান্ড ইন হ্যান্ড, হাত ধরে ধরে হাঁটতেন। কেমন? এবং মানুষের মধ্যে মানুষের যেভাবে বন্ধুত্ব ছিল, আজকে বন্ধুত্ব আছে, এক্স্যাক্টলি সেম ফ্রেন্ডশিপ, একই বন্ধুত্ব ঈশ্বরের সাথে আর হনকের সাথে ছিল। অর্থাৎ হনক ঈশ্বরের কাছে যাইতেন। আজকে আমরা দেখতে পাই এই মসির জীবন থেকে না, মসি ঈশ্বর মসিরে ডাকলেন, তুমি আমার কাছে আসো, পাহাড়ের উপরে আসো। কোথায়? কোন পাহাড়ে? কোন পাহাড়ের উপরে? কেমন? সেই সিনয় পর্বতে। কেমন? সিনয় পর্বতে ঈশ্বর ডাকলেন, মসি আসো। আর তারা কি করলেন? ফেস টু ফেস কথা বললেন। কেমন? ফেস টু ফেস কথা বললেন। সো আমরা যদি ঈশ্বরের কাছে এগিয়ে যাই, ঈশ্বর আমাদের কাছে এগিয়ে আসবেন, ঠিক না? কেমন? সো আমাদের উচিত যেন আমরা ঈশ্বরের কাছে এগিয়ে আসি। তারপরে তিনি বলছেন, পাপীগণ হস্ত সূচি করো। কেমন? আমরা পাপি। কেমন? সো পাপীদের জন্য ঈশ্বর এই নির্দেশ দেওয়া হয়েছে যেন আমরা আমাদের হাত পরিষ্কার করি। কেমন? হৃদয় পরিষ্কার করি, শুচি করি। কেমন? শুচি করা মানে বিশুদ্ধ করা। অর্থাৎ আমাদের মধ্যে কোন স্কিমস, কোন স্কিমিং, কোন কিছু থাকবে না। কেমন? যেটা একটু আগে আমরা আলোচনা করেছি যে শয়তান কি করে আমাদের মধ্যে, সেই মানে ডিসিভিং, মানে হি ইজ দ্য গ্রেটেস্ট ডিসিভার। সে কি করে? ডিসিভিং পিপল। কেমন? সে শয়তান আমাদের মধ্যে সেই স্কিম তৈরি করে দেয় যেন একজন আর একজনের সাথে গন্ডগোল হয়। কেমন? গন্ডগোল এইটা তৈরি করে। কিন্তু এগুলা থেকে আমাদের, তারপরে দ্বিমনালোক, দ্বিমনালোক। কেমন? যেমন জাকব পুস্তকের মধ্যে লেখা আছে যে দ্বিমনালোক, ডাবল মাইন্ডেড পার্সন। কেমন? সো দ্বিমনালোকরা কি করে? কোনো বিষয়ে তারা ইনস্টেবল, কোনো কিছুতেই স্থির না, অস্থির। কেমন? কি করবে, এটা করবে নাকি ওইটা করবে, কোনো কিছুই তারা ঠিক করতে পারে না। সো দ্বিমনালোক, কেমন, দ্বিমনালোক যারা, যেটা মতি সায়োধ্যায়ের মধ্যে ম্যাথিও চ্যাপ্টার 6:24 এর মধ্যে আছে, ডাবল মাইন্ডেড লোক। কেমন? যে মানে কোন ইনডিসিশনে মানে ভুগে। কেমন? ইনকনসিস্টেন্ট থাকে সবকিছুতে। কেমন? অস্থির থাকে, সেরকম লোক। তারপরে হৃদয় বিশুদ্ধ করো। সো জাকবের মধ্যে দিয়ে ঈশ্বর, সো এই যে ভার্সগুলো সেকেন্ড বক্সের মধ্যে দেওয়া হচ্ছে, এই ভার্সগুলো রিলেটেড টু আদিপুস্তক এক অধ্যায় 26-31 পদের মধ্যে এটা সম্পৃক্ত। এবং আমাদের যে পারপাস আছে, পারপাস ঈশ্বর কেন মানুষ সৃষ্টি করলেন, সেই পারপাসের সাথে এগুলো সম্পৃক্ত। সুতরাং এটার মধ্যে দিয়ে আমরা এটা দেখতে পাই। এবং সংজ্ঞা ও ব্যাখ্যার মধ্যে আমরা ইতিমধ্যেই এগুলো আলোচনা করেছি না, কো শব্দগুলো ইত্যাদি ইত্যাদি কি হবে। তারপরে যে প্রশ্নগুলো আছে, প্রশ্নগুলো খুবই ইজি। সো আমরা যদি শুধু পাঠটা পড়ি আর প্রশ্নের উত্তর দেয়, ইট ইজ সিম্পল। কিন্তু যদি আমরা ডিপলি মানে ওয়ার্ড বাই ওয়ার্ড, তারপর সেন্টেন্স বাই সেন্টেন্স, অথবা কোন ইম্পর্টেন্ট কোন বিষয় আছে সেটা যদি আমরা উত্থাপন করি, যেমন আপনারা প্রশ্ন করেছেন, প্রশ্ন করেছেন, আমি উত্তর দিতে অনেক অনেক লাইফ, মসির জীবন, হনকের জীবন এবং বিভিন্ন এক্সপ্লেনেশন আছে। কেমন? এগুলোর মধ্যে দিয়ে আমাদের জানা অনেক বেশি হয়। ঈশ্বরকে জানতে হইলে আর অনেক বিষয় জানতে হবে। কেমন? সো প্রশ্নের উত্তরগুলো খুবই সহজ। কেন ঈশ্বর মানুষ সৃষ্টি করলেন, এবং রেফারেন্সও দেওয়া আছে। সো ইট ইজ ইজি টু অ্যান্সার, না? কিন্তু এই অ্যান্সার দেওয়াটা কোনো ইম্পর্টেন্ট না, কিন্তু এটা পড়ে, এটা মেডিটেট করা, এটা ধ্যান করা, চিন্তা করা এবং আমাদের মধ্যে ঢুকানো, কেমন, সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। সো এই পাঠের মধ্যে দিয়ে আমরা অনেক কিছু শিখলাম, বিশেষ করে ঈশ্বর কেন মানুষকে সৃষ্টি করেছেন অনেক বিষয়। সো সেই প্রশ্ন কনক্লুশনে আমি বলতে পারি, ঈশ্বর কেন আমাকে সৃষ্টি করলেন। আমরা প্রত্যেকে সেই রকম প্রশ্ন করি না, ঈশ্বর কেন আমাকে সৃষ্টি করলেন? আপনি বলবেন কেন আপনাকে সৃষ্টি করলেন, আপনি বলবেন কেন আপনাকে সৃষ্টি করলেন। তাহলে এর মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের পথে হাঁটতে পারি, হনকের মতো, মসির মতো, আব্রাহামের মতো। আব্রাহামকে ঈশ্বর বন্ধু বলে ডাকতেন, না? দাউদের মতো, না? সবকিছুর জন্য ঈশ্বরের কাছে এগিয়ে আসা, যেটা যাকব 4:8 পদের মধ্যে আছে, ঈশ্বরের নিকটবর্তী হও। আমরা যেন সেটা করতে পারি। সো আমরা প্রভুকে ধন্যবাদ দেই যে এই তৃতীয় পাঠ আমরা সফলতার সাথে করছি, এবং আমরা ঈশ্বরকে ধন্যবাদ দেই যেন আমরা চতুর্থ পাঠও এভাবে ঈশ্বরের আশীর্বাদে এবং তার আত্মায় পরিচালিত হয়ে করতে পারি। প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গীয় পিতা, আমরা তোমাকে ধন্যবাদ দেই যে তুমি তোমার বাক্যের মধ্যে দিয়ে আমাদেরকে প্রকাশ করেছ, কেন তুমি আমাদের সৃষ্টি করেছ, কেন এই পৃথিবীর সমস্ত কিছুর উপর কর্তৃত্ব করার জন্য তুমি আমাদের সৃষ্টি করেছ। এত সুন্দর পৃথিবী, এত সুন্দর সৃষ্টি, এই সৃষ্টির মধ্যে প্রভু আমরা নিবদ্ধ রয়েছি, আমরা বেঁচে আছি এই সৃষ্টিকে সমুন্নত রাখার জন্য, এই সৃষ্টিকে প্রভু নিয়ন্ত্রিত পরিচালিত করার জন্য প্রভু তুমি মনুষ্য সৃষ্টি করেছ। যেন এই মনুষ্যের মধ্যে দিয়ে প্রভু তোমার সৃষ্টি আরো সুন্দর থাকে, এই সৃষ্টিকে যেন আমরা নষ্ট না করি। তাই প্রভু তুমি আমাদের প্রত্যেককে তোমারই জ্ঞান, তোমারই প্রজ্ঞা, যেটা আমরা দেখেছি এই আলোচনার মধ্যে দিয়ে, তুমি সেই জ্ঞান বুদ্ধি প্রজ্ঞার আত্মা তুমি আমাদের মধ্যে সেচন করো, যেন সেই আত্মার বাহুল্য অনুসারে প্রভু আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারি এবং তোমাকে সন্তুষ্ট করতে পারি। তুমি আমাদের প্রত্যেককে সেই আশীর্বাদ দান করো। আমাদের এই ক্লাসের ভার নিয়েছ, আমরা তোমাকে ধন্যবাদ দেই। আগামী ক্লাস, আগামী দিন, আগামী জীবন আমরা তোমার হাতে রাখি। তুমি তোমার ইচ্ছা এবং পরিকল্পনা অনুযায়ী তুমি আমাদের প্রত্যেককে ব্যবহার করো। আর এই সকল প্রার্থনা, ধন্যবাদ, কৃতজ্ঞতা, ত্রাণকর্তা, মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই।
আমেন।